করি যেন এমন আমল, রাখিও জান্নাতে মোর শুধু তোমার দয়ায়।
আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। সকলে পড়ি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মুসনাদে আবু ইয়ালার মধ্যে রয়েছে, কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আকসিরু সলাতা আলাইয়া ফা ইন্না সলাতা আলাইয়া যাকাতুল লাকুম। আল্লাহ পাকের প্রিয় হাবিব বলেন, আমার প্রতি অধিকারে দুরুদ পড়ো, নিশ্চয় আমার প্রতি তোমাদের দুরুদে পাক পাঠ করাটা তোমাদের জন্য পবিত্রতার কারণ। আমরাও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদ ও সালাম পাঠ করি। ইয়া রাসূলাল্লাহি সালামুন আলাইক ইয়া হাবিবাল্লাহি সালামুন আলাইক ইয়া রাসূলাল্লাহি সালামুন ইয়া হাবিবাল্লাহি সালামুন আনতা শামসু দুহা আনতা বদরু দুজা আনতা সাদিরুল উলা আনতা নূরুল হুদা ইয়া রাসূলাল্লাহি সালামুন ইয়া হাবিবাল্লাহি সালামুন আলাইক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সলাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পারা 30 সূরা দোহার 5 নম্বর আয়াতে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল করিম। আয়াতে মুবারাকার অর্থ, আর অচিরেই আপনার প্রতিপালক আপনাকে এত বেশি পরিমাণে দিবেন যে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। কেমন অপরূপ শান আমার প্রিয় নবীর! আল্লাহ পাক হলেন রব্বুল আলামিন, আলামিনের প্রতিপালক, বিশ্বজগতের প্রতিপালক। তিনি আহকামুল হাকিমিন, তার শান হইল তিনি যা চান শুধুমাত্র কুন বলেন তা হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন যদি কুন বলেন, কুন শব্দের অর্থ হচ্ছে হয়ে যা, তো সেটা হয়ে যায়। সমস্ত সৃষ্টি আল্লাহ তাআলার সন্তুষ্টি কামনা করে, মানুষ ওই রব্বে রহমানকে, নিজের প্রতিপালককে রাজি করার জন্য তাদের জিন্দেগি, তাদের জীবন কাটিয়ে দেয়, জঙ্গলে গিয়ে ইবাদত করে, কত কত মুজাহাদাত করেছে, এখনও করছে, কিন্তু উৎসর্গিত হয়ে যান। সকলেই আল্লাহ তাআলার সন্তুষ্টি চায়, আর ওই রব্বে রহমান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার হাবিব, হে আমার মেহবুব, হে আমার নবী, হে আমার সর্বশেষ রসুল, আপনাকে এত পরিমাণ দান করব যে আপনি রাজি হয়ে যাবেন। এখানে সবাই চায়, হে আমার মালিক, কখন তুমি রাজি হবে? এখানে মালিক বলছে, হে আমার বান্দা হাবিব, আমার নবী, তোমাকে আমি রাজি করে দিব। রেওয়ায়েতের মধ্যে রয়েছে, আল্লাহ পাক বলেন, কুল্লুহুম ইয়াতলুবুনা রিদাই ওয়া আনা আতলুবু রিদাক। হে আমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সমস্ত সৃষ্টি জগৎ আমার সন্তুষ্টি চায়, ওয়া আনা আতলুবু রিদাক, আর আমি চাই আপনার সন্তুষ্টি, আমি আপনাকে খুশি করতে চাই। এখানে এই বিষয়টিও খেয়াল করুন যে শুধুমাত্র এমনটি নয় যে আল্লাহ পাকই তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন, বরং প্রিয় মাহবুবও তার প্রিয় রবের সন্তুষ্টির প্রত্যাশী। মেরাজের ঘটনাটি স্মরণ করুন, চমৎকার রাত, আল্লাহ পাক তার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আসমানকে সজ্জিত করলেন, জমিন ও আসমানে আয়োজন করা হচ্ছে, আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুসসালাম স্বাগত জানানোর জন্য মসজিদে আকসায় একত্রিত হচ্ছেন, আসমানে সারা পড়ে গিয়েছে। এদিকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনয় ও নম্রতার প্রতিচ্ছবি হয়ে, আল্লাহ পাকের ভালোবাসায় সিক্ত হয়ে, অত্যন্ত আদব সহকারে মহান আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দরবারে উপস্থিত হচ্ছেন। যখন বিশেষ ওই স্থানে পৌঁছাইলেন, তখন আল্লাহ পাক বললেন, হে প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আনা ও আংতা। আল্লাহ তাআলা কি বললেন? আনা ও আংতা, এক হইলাম আমি, আরেকজন হচ্ছেন আপনি। ওয়া মা সিওয়াকা খলাকতু লিআজালিক, আপনি ছাড়া এই কায়নাতে যা কিছু রয়েছে সব কিছু আমি আপনার জন্য সৃষ্টি করেছি। এটি রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ পাকের উপমাহীন ভালোবাসা। প্রিয় নবী উত্তর কি বললেন? প্রিয় নবীর ভালোবাসা দেখুন, তিনি বলেন, আল্লাহুম্মা আংতা ওয়া মা আনা, হে আল্লাহ পাক, তুমি তুমি, তুমি তুমি, আমি নয়, হে আমার মালিক তুমি আছো, তুমি ব্যতীত আমি নিজেকেও কাউন্ট করি না, এই বিশ্বজগতে যা কিছু রয়েছে ওই সব কিছুকে আমি তোমার জন্য উৎসর্গ করে দিয়েছি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা নিজের রবের প্রতি, সুবহানাল্লাহ, কি শান! এই কথাটি সত্য যে আল্লাহ পাক হলেন খালিক, আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন মখলুক। আল্লাহ পাক হইলেন মাবুদ, আর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইলেন আবিদ। আল্লাহ পাক মসজুদ, যার সেজদা করা হয়, আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সাজিদ, যে সেজদা করে। কিন্তু ভালোবাসার কি অনন্য ধরন দেখুন, আল্লাহ পাক বলছেন মাহবুব সব কিছু তোমার জন্য, আর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মালিক সব কিছু তোমার সন্তুষ্টির জন্য কুরবান, তুমি সব কিছু আমার জন্য সৃষ্টি করেছো, আর আমি সব কিছু তোমার ভালোবাসায় মালিক কোরবান করে দিলাম। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি তাআলা আলাইহি, যিনি তাফসিরে কবীরের লেখক, বিশ্ববিখ্যাত তাফসির, তাফসিরে কবীরের লেখক, তিনি বলেন, তায়েফের যুদ্ধের সময়, প্রিয় নবীর ভালোবাসাটাকে একটু বুঝুন, তায়েফের যুদ্ধের সময় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়া হচ্ছিল। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র শরীর মোবারকে মাআজ আল্লাহ পাথর মারা হচ্ছিল, দেহ মোবারক থেকে রক্ত ঝরছিল, আল্লাহ আকবার। কিন্তু যখন ফেরেস্তারা খেদমতে হাজির হইল, আরজ করল, ইয়া রাসূলুল্লাহ হুকুম দিন তায়েফবাসীদেরকে ধ্বংস করে দিব, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহুম্মা হদি কওমি ইন্নাহুম লা ইয়ালামুন, হে আল্লাহ পাক আমার উম্মতকে হেদায়াত দান করো, এরা বুঝতে পারছে না। আজ যে এরা আমাকে কষ্ট দিচ্ছে, আমার উপর জুলুম করছে, এরা বুঝতে পারছে না, এদেরকে হেদায়ত দাও। এটা প্রিয় নবী কখন করলেন এ দোয়া? যখন প্রিয় নবী শরীর রক্তাক্ত, প্রিয় নবী শরীর থেকে রক্ত ঝরছে, এমন সময়। আচ্ছা, এটা হচ্ছে একটা পরিস্থিতি। আরেকটা পরিস্থিতি শুনুন, অন্যদিকে আহজাবের যুদ্ধের সময় মক্কার কাফিরেরা একত্রিত হয়ে মদিনায় পাকে হামলা করার জন্য আসলো। যারা মক্কার কাফির কুরাইশরা ছিল, তারা দূর দূরান্ত থেকে আরও অন্যান্য দলদেরকে একত্রিত করে বড় একটি যুদ্ধের জন্য দল তারা তৈরি করে মদিনাতে আক্রমণ করে, আর এই যুদ্ধকে বলা হয় আহজাব যুদ্ধ। এই অবস্থায় আসরের নামাজ আদায় করতে বিলম্ব হইল। তাদের হঠাৎ এভাবে আক্রমণ করার কারণে সাহাবায়ে কেরামদের এবং প্রিয় নবীর আসরের নামাজ পড়তে দেরি হইল। এতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হইলেন, এমন জালালিয়ত আসলো যে তিনি বললেন, আল্লাহুম্মামলা বুতুনাহুম নার, হে আল্লাহ পাক আগুন দিয়ে তাদের পেটকে ভরে দাও, তাদের উপর আজাব নাজিল করো, তাদেরকে শাস্তি দাও। এই দুইটা ঘটনাকে বয়ান করে যে একদিকে তায়েফের সময় প্রিয় নবীকে পাথর মেরে মেরে রক্তাক্ত করে দেওয়া হইল, তো প্রিয় নবী বললেন, হে আল্লাহ এদেরকে হেদায়ত দাও। আবার আজাবের যুদ্ধের সময় প্রিয় নবীর আসরের নামাজে দেরি হলো, সাহাবায়ে কেরামদের আসরের নামাজে দেরি হলো, বিলম্ব হইল, তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদুয়া দিলেন যে আল্লাহ এদের পেটকে আগুন দিয়ে ভরে দাও। তো এই দুইটা ঘটনাকে সামনে রেখে ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি তাআলা লিখেছেন যে আল্লাহ পাক বলেন, হে আমার মাহবুব, কাফিরেরা আপনাকে কষ্ট দিয়েছে তো আপনি ক্ষমা করে দিয়েছেন, আর যখন তাদের কারণে আমার হক আদায়ে বিলম্ব হইল তো আপনি রাগান্বিত হইলেন, যখন আপনাকে ব্যক্তিগতভাবে কষ্ট দেওয়া হচ্ছিল তখন আপনি ক্ষমা করে দিলেন, হেদায়তের দোয়া করলেন, আর যখন আমার হক আদায়ে নামাজ আদায়ে দেরি হইল তো কেন আমার রবের হক আদায় বিলম্ব হচ্ছে এর জন্য আপনি রাগান্বিত হইলেন এবং বদুয়া দিলেন। তো বাস, হে আমার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দরবারেরও কানুন এখন থেকে এটাই, যদি কোনো মুসলমান আমার হক আদায়ার্থে উদাসীনতা করে, যেমন যদি নামাজ না পড়ে, নামাজের ফরজ তো জানে যে হ্যাঁ এটা ফরজ, কিন্তু বছরের পর বছর যদি নামাজ আদায় নাও করে মুসলমান হওয়া সত্ত্বেও, সে কাফির হবে না। নামাজকে নামাজ মানে কিন্তু উদাসীনতার কারণে নামাজ পড়ে না, গুনাহগার হবে, কাফির হবে না। কিন্তু কেউ যদি আপনার চুল মুবারকের শানেও গোস্তাকি করে, কেউ যদি আপনার শান মান মর্যাদার ব্যাপারে সামান্য পরিমাণও কটুক্তি করে, তাহলে সে আমার দরবার থেকেও বিতাড়িত হয়ে যাবে এবং তাকে আমি কাফির ঘোষণা করব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা দরবারেরও এই কানুন হয়ে গেল যে আল্লাহ রাব্বুল আলামিন তার হকে কেউ যদি উদাসীনতা অবলম্বন করে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা ক্ষমা করে দিবেন বা সুযোগ দিবেন, সময় দিবেন, গুনাহগার সাব্যস্ত করবেন, কাফির বানাবেন না। কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কেউ যতই বড় নামাজি হোক, কেউ যতই বড় ইবাদত গুজার হোক, কেউ যতই বড় মুজাহাদাতকারী হোক, প্রিয় নবীর শানে সামান্য পরিমাণে গুস্তাকি করলে, প্রিয় নবীর চুল মোবারকের ব্যাপারে কেউ যদি সামান্য পরিমাণ বা প্রিয় নবীর ব্যাপারেও যদি কিছু বলে, তো আল্লাহ তাবারাক ওয়া তাআলার নিকটে সে কাফির হিসাবে সাব্যস্ত হবে। চাই সে নিজেকে যতই বড় মুসলমান সুফি বলে দাবি করুক না কেন, আলিম ওলেমা বলে দাবি করুক না কেন। এটি হলো মোহাব্বত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের হককে প্রাধান্য দিতেন, আর আল্লাহ পাক তার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হককে প্রাধান্য দিতেন। আল্লাহ পাক বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আর অচিরেই আপনার প্রতিপালক আপনাকে এই পরিমাণ দিবেন যে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। এই আয়াতে মোবারাকার একটি মৌলিকত্ব হইল শাফাআতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমানদের চতুর্থ খলিফা হযরত মাওলা আলী শেরে খোদা কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম বলেন, যখন এই আয়াতে মুবারাকাটি অবতীর্ণ হইল তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইযান লা আরদা ওয়াহিদুন মিন উম্মতি ফিন্নার। যখন এই ওয়াদা রয়েছে যেমন আল্লাহ পাক আমাকে রাজি করবেন, অতঃপর যতক্ষণ পর্যন্ত আমার উম্মত জাহান্নামে থাকবে আমি রাজি হব না। প্রিয় নবীর আমাদের প্রতি ভালোবাসা দেখুন, যে আল্লাহ তাআলা বলছেন আমি আপনাকে এত দিব যে আপনি রাজি হয়ে যাবেন। প্রিয় নবী দুনিয়াবি কিছু চান নাই, নিজের পরিবার পরিজনের জন্য কিছু চান নাই, নিজের আখিরাতের ব্যাপারে কিছু বলেন নাই, বরং বললেন কি, আমার উম্মতি জাহান্নামে যতক্ষণ পর্যন্ত থাকবে আমি রাজি হব না। এমন নবীকে আমরা পেয়েছি, এমন নবীর উম্মতি আমরা হতে পেরেছি, ইনশাআল্লাহ এমন নবীকে আমরা কখনো ছাড়ব না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কিয়ামতের দিন শাফাআত করতে থাকব। মুসনাদে বাজারে রয়েছে, আমি কিয়ামতের দিন শাফাআত করতে থাকব, করতে থাকব এই পর্যন্ত যে আমার রব আমাকে বলবে, আমার মালিক আমাকে বলবে, আর অদিতাইয়া মুহাম্মদ, হে আমার প্রিয় মাহবুব, আপনি কি রাজি হয়েছেন, আপনি কি সন্তুষ্ট হয়েছেন? আমি আরজ করব, না ইয়া রব্বি রদিতু, হ্যাঁ হ্যাঁ আমার রব আমি রাজি। এর দ্বারা প্রতীয়মান হইল যে আকিদায়ে শাফাআত হক সত্য, এবং আমাদের উপর আবশ্যক যে শাফাআতের আকিদার উপর দৃঢ় বিশ্বাস রাখা। হাদিসে পাকে রয়েছে সুপারিশকারী নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, শাফাআতি ইয়াউমাল কিয়ামতি হাক্কুন, কিয়ামতের দিন শাফাআত করা সত্য। ফামান লাম ইউমিন বিহা লাম ইয়াকুন মিন আহলিহা, বাস যে এটার উপর ইমান আনবে না সে শাফাআতেরও উপযুক্ত নয়। কেউ যদি এরকম চিন্তা করে যে কিয়ামতের দিন কেউ সুপারিশ করতে পারবে না, সুপারিশ করার ক্ষমতা কারো নয়, তাহলে সে কিয়ামতের দিন প্রিয় নবীর সুপারিশ পাবেও না। আলা হযরত ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরেলভি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আজ লে উনকি পানাহ, আজ মদদ মাং উনসে, কল না মানেঙ্গে কিয়ামত মে আগর মান গিয়া। আজ এই বিশ্বাস রাখতে হবে যে শাফাতে কুবরার অধিকারী হইলেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ এই বিশ্বাস রাখতে হবে যে কিয়ামতের দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে মাহবুবি দেখানো হবে, তিনি শাফাত করবেন এবং গুনাহগারদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যাবেন। আজ যদি এই বিশ্বাস রাখেন তো কিয়ামতের দিন প্রিয় নবীর শাফাত পাওয়ার আশা আছে। আজ যদি পৃথিবীতে জীবদ্দশায় যদি এই আশা না রাখেন, এই আকিদা না রাখেন, এই বিশ্বাস না রাখেন, তাহলে কিয়ামতের দিন যদি মেনেও নেন, যখন প্রিয় নবী শাফাত করে করে নিয়ে যেতে থাকবেন, তখন যদি মেনেও নেন, আরে প্রিয় নবী তো শাফাত করছে, তখন কোনো কাজ দিবে না, তখন এই বিষয়টি কোনো কাজে দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা সাউফা ইউতুইকা রব্বুকা ফাতারদ, যে আয়াতের ভিত্তিতে আমরা আলোচনা করছি, আর অচিরেই আপনার প্রতিপালক আপনাকে এ পরিমাণ দিবেন যে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। মুফাসসিরিনে কেরাম বলেন, মূলত এই আয়াত একটি প্রশ্নের উত্তর, এই আয়াতটি একটি প্রশ্নের উত্তর। সেই প্রশ্নটি কি? আল্লাহ পাক এর আগের আয়াতে বলেছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, এর আগের আয়াতটি ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, যার অর্থ এবং নিশ্চয়ই পরবর্তী জীবন আপনার জন্য পূর্ববর্তী জীবন অপেক্ষা উত্তম। হে আমার নবী, আপনার পরবর্তী যে সময় আসবে, যে সেকেন্ড আসবে, যে মিনিট আসবে, যে ঘন্টা আসবে, যে সপ্তাহ আসবে, যে মাস আসবে, যে বছর আসবে, যে যুগ আসবে, পরবর্তী প্রত্যেকটি সময়, প্রত্যেকটি জীবন আপনার পূর্ববর্তী জীবন অপেক্ষা উত্তম হবে। আপনার জীবনের প্রতিটি মুহূর্ত, প্রতিটি ঘন্টা, প্রতিটি দিন, প্রতিটি মাস, প্রতিটি বছর দৃষ্টান্তহীন, উত্তম থেকে উত্তম। কিন্তু আপনার প্রতিটি আগত মুহূর্ত, প্রতিটি আগত দিন, প্রতিটি আগত সপ্তাহ, আগত মাস, বছর পূর্ববর্তী উত্তম থেকেও বেশি উত্তম হবে। এখন দেখুন, একটি হইল পূর্ববর্তী সময়, আরেকটি হইল এর পরবর্তী সময়। আল্লাহ পাক বলেন, হে প্রিয় মাহবুব, পূর্বের সময়ও উত্তম, তবে পরবর্তী সময় উত্তম থেকেও বেশি উত্তম হবে। এখন প্রশ্ন হলো এটি যে, এই উভয় সময়গুলোর মধ্যে, পূর্ববর্তী এবং পরবর্তীর উভয় সময়গুলোর মধ্যে পার্থক্য কী? দ্বিতীয় সময় যেটা পরবর্তী সময় থেকে বেশি উত্তম, উত্তমের মধ্যে এই বৃদ্ধির পরিমাণ কত? উত্তমের মধ্যে পূর্বের থেকে যে পরবর্তীটা উত্তম, পূর্বেরটা তো উত্তমই, এমন না যে পূর্বেরটা খারাপ, পূর্বেরটা উত্তম, পরবর্তীটা উত্তম, কত বেশি উত্তম, এটাই প্রশ্ন। তো আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার পূর্ববর্তী এবং পরবর্তী সময়ের মধ্যে উত্তমের যে আধিক্যতা, তা এতটুকু, যতটুকু আপনি চান, যতটুকু আপনি চান। আরও সহজভাবে বলি, আপনার প্রতিটি মুহূর্ত পদমর্যাদার উচ্চতার দিকে সফরে অব্যাহত, এবং প্রতিটি মুহূর্ত আপনি এতটা উচ্চতা গ্রহণ করবেন, প্রতিটি মুহূর্তে আপনি এতটা উচ্চতা গ্রহণ করবেন যতটুকু আপনি চান। মানে আপনার যে পরবর্তী সময় পূর্ববর্তী থেকে উত্তম হবে, সেটা ততটুকুই উত্তম হবে যতটুকু আপনার ইচ্ছা, যতটুকু আপনার ইচ্ছা। এর দ্বারা প্রতীয়মান হলো যে রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জিন্দেগী মোবারকের, জীবন মোবারকের প্রতিটি মুহূর্ত তার সন্তুষ্টি অনুযায়ী হয়ে থাকে। প্রিয় নবীর জীবনের যে উত্তম বিষয় হওয়াটা প্রিয় নবীরই ইচ্ছা অনুযায়ী হয়ে থাকে। আল্লাহু আকবার, কত বড় একটা শানওয়ালা কথা, যেমনটি তিনি চান। যেমন এর কয়েকটা উদাহরণ দেখুন, যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা প্রিয় নবীর সন্তুষ্টিকে কত প্রাধান্য দেন। আল্লাহ তাআলা প্রিয় নবীর চাবাকে কত বেশি চান। যেমন দেখুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলেন তায়েফবাসীরা যেন ধ্বংস না হোক, যারা প্রিয় নবীকে পাথর মেরে মেরে রক্তাক্ত করে দিল। প্রিয় নবী চাইলেন না যে তাদের উপর আযাব আসুক, তারা ধ্বংস হোক, তাদেরকে ধ্বংস করা হয়নি। আবার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলেন যে মক্কাবাসীদের উপর দুর্ভিক্ষ আসুক, যেহেতু তারা মুসলমানদের উপর জুলুম করছিল, মক্কাবাসীদের উপর দুর্ভিক্ষ আসুক, তো দুর্ভিক্ষ এসেছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলেন উমর ইসলাম ধর্ম গ্রহণ করুক, অথচ সে খোলা তলোয়ার নিয়ে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাউযুবিল্লাহ শহীদ করতে এসেছিল। আল্লাহ তাআলা হৃদয় পরিবর্তন করে দিলেন, এসেছিল হত্যা করতে, প্রিয় নবীর চরণের গোলাম হয়ে গেল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলেন যে বদর যুদ্ধে বিজয়ী হোক, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফেরেশতা পাঠিয়ে বিজয় দান করলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলেন দূর দূরান্তের জাতি পর্যন্ত ইসলামের পয়গাম পৌঁছে যাক, আল্লাহ পাক হুদাইবিয়ার সন্ধি করার সুযোগ দান করলেন, এটির মাধ্যমে ইসলামের পয়গাম দূর দূরান্ত পর্যন্ত পৌঁছে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলেন যে মক্কা বিজয় হোক, তো মক্কা বিজয় হইল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিন্তাধারা ছিল যে ইসলাম সমস্ত ধর্মের উপর প্রাধান্য লাভ করুক, তো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সমস্ত ধর্মের উপর ইসলাম ধর্মকে প্রাধান্য দিয়ে দিলেন। হাদিসে পাকের কিতাবে এমন এক হাদিস এসেছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি আমার উম্মতের জন্য কষ্টসাধ্য না হতো, তবে প্রত্যেক নামাজের জন্য মিসওয়াক করার হুকুম দিতাম, যদি কষ্টসাধ্য না হইতো। আচ্ছা, বলতেছেন কিভাবে, যে আমার উম্মতের জন্য যদি কষ্ট না হইতো তাহলে আমি হুকুম দিয়ে দিতাম। এর মানে কি, প্রিয় নবীর অথরিটি ছিল যে তিনি দিতে পারতো, কিন্তু দেন নাই, ওনার ইচ্ছা। আচ্ছা, অন্য হাদিসে বললেন, যদি আমার উম্মতের উপর ভারী না হইতো, তবে এশার নামাজকে রাতের তৃতীয়াংশ পর্যন্ত বিলম্ব করার হুকুম দিতাম, তাহলে আমি হুকুম দিতাম যে এশার নামাজ রাত 2-3টার দিকে উঠে পড়বে, এর আগে পড়বে না, ওটাই ফরজ হয়ে যেত, কিন্তু আমার উম্মতের জন্য ভারী হয়ে যেত। এখন তো আমরা এশার নামাজ 8-10টার মধ্যে পড়ে ফ্রি হয়ে যাই, তারপর ঘুমাইতে পারি। এটা প্রিয় নবী কেন করলেন, কেন আদেশ দিলেন না রাতে পড়ার, রাতের শেষ ভাগে তৃতীয়াংশে আমাদের জন্য কষ্ট হয়ে যেত। প্রিয় নবীর ইখতিয়ার ছিল, অথরিটি ছিল, দিতে পারতেন, দেন নাই, প্রিয় নবীর ইচ্ছা। আচ্ছা, তারাবি সম্পর্কে বলেছেন, তোমাদের উপর যেন এটি ফরজ না হয়ে যায়, রমজানের তারাবি তোমাদের উপর যেন ফরজ না হয়ে যায়, এ কারণে মসজিদে এসে প্রিয় নবী জামাত সহকারে তারাবি নামাজ পড়া বন্ধ করে দিয়েছিলেন। প্রথম একদিন দুদিন কিছুদিন পড়লেন, মাঝখানে বাদ দিয়ে দিলেন, নিজের হুজুরা শরীফ থেকে বাইরে তাশরিফ আনেন নাই। সাহাবায়ে কেরামগণ অপেক্ষা করছিলেন, প্রিয় নবী বাইরে তাশরিফ নিয়ে আসে নাই। পরবর্তী জন জিজ্ঞেস করলেন পরবর্তীতে, ইয়া রাসূলুল্লাহ আপনি আসেন নাই, আপনি তাশরিফ নিয়ে আসেন নাই? তখন প্রিয় নবী বললেন, যদি আমি চলে আসতাম আর তারাবির নামাজ জামাত সহকারে পড়াকে অব্যাহত রাখতাম, তো তারাবির নামাজ যেটা সুন্নতে মুয়াক্কাদা ওটা ফরজ হয়ে যেত, পড়তেই হইতো, কিন্তু আমি তা করি নাই। প্রিয় নবীর আসা যাওয়া, প্রিয় নবীর বলার উপর সব কিছু নির্ভর করে এই শরীয়ত, এ দিনে ইসলামের বিষয়ে। এরকম আরও অনেক হাদিস পাওয়া যায়। এখন প্রশ্ন হইল, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম নাও দিক, প্রিয় নবী হুকুম নাও দিক, যদি আল্লাহ পাক আয়াত নাজিল করে দিতেন যে প্রত্যেক অজুর সাথে মিসওয়াক করা ফরজ, তাহলে কি ফরজ হতো না? তাহলে ফরজ হতো না কি হতো না? ফরজ হতো। রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য চিন্তা তো রয়েছে, আল্লাহ পাক এই বিধান কেন নাজিল করেন নাই? এর জন্য যে যখন রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইচ্ছা যে উম্মত বিপদে না পড়ুক, তো আল্লাহ পাকেরও ইচ্ছা সেটাই হয়ে গেল। তাই কোরআনে পাকের 6,500-এর কাছাকাছি আয়াতে মুবারাকে রয়েছে, আপনি কোনো স্থানে মিসওয়াকের হুকুম পাবেন না। কেন? প্রিয় নবীর ইচ্ছা ছিল মিসওয়াক যেন আমার উম্মতের উপর ফরজ না হোক, এটা সুন্নত থাকুক। মিসওয়াকের অনেক উপকারিতা আছে, অনেক ফজিলত আছে। যারা নিয়মিত মিসওয়াক করে তাদের মৃত্যুর সময় কালিমা পাঠ করার সৌভাগ্য নসিব হয়, স্মৃতিশক্তি বৃদ্ধি পায়, আমাদের পেট এবং কিডনি লিভারে সব কিছু ভালো থাকে যারা মিসওয়াক করে, তাদের অনেক ফজিলত। কিন্তু প্রিয় নবী ফরজ করলেন না। আচ্ছা, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আয়াত নাজিল করে দিলে ফরজ হয়ে যেত, কিন্তু যেহেতু প্রিয় নবীর ইচ্ছা ছিল যে আমার উম্মতের কষ্ট না হোক, আল্লাহ তাআলা আয়াত নাজিল করেন নাই। কোনো কোরআনে পাকে কোনো জায়গা পাবেন না। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআনে পাকের বিভিন্ন স্থানে নামাজের আদেশ দিয়েছেন, কিন্তু কোনো জায়গায় বলেন নাই যে তারাবির নামাজ ফরজ। কোরআনে পাকের কোনো জায়গায় তারাবির ব্যাপারে আয়াত নাজিল করেন নাই। আচ্ছা, সবচেয়ে বড় উদাহরণ, বাচ্চা বাচ্চা শিশু থেকে শিশুও জানে এটা, যে মেরাজের রাতে আল্লাহ পাক 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছিলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলেন আরও কম হোক, কমতে কমতে 5 ওয়াক্ত নিয়ে আসলেন। প্রিয় নবী যদি চাইতেন 5 ওয়াক্ত থেকেও আরও কম করতে পারতেন, কিন্তু প্রিয় নবীর ইচ্ছা ছিল না আমার উম্মত কমপক্ষে 5 ওয়াক্ত নামাজ পড়বে। কিন্তু প্রিয় নবী যদি সেদিন আরও কমাইতে চাইতেন, আল্লাহ তাআলা আরও কমিয়েও দিতেন। বলার উদ্দেশ্য কি? প্রিয় নবীর খুশিকে, প্রিয় নবীর সন্তুষ্টিকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কত প্রাধান্য দেন, কত বেশি ভালোবাসেন প্রিয় নবীকে। এটা হলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টির প্রভাব। তিনি যেটার উপর সন্তুষ্ট আল্লাহ তাবারাকা ওয়া তাআলাও সেটার উপর সন্তুষ্ট। একবার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হকে কিছু আয়াত অবতীর্ণ হইল, তো মুসলমানদের প্রিয় আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা তৈয়বা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়াল্লাহ ওয়াল্লাহ মা আরা রাব্বাকা ইল্লা ইউসারিউ লাকা ফি হাওয়াক, আল্লাহ পাকের শপথ আমি দেখেছি যে আপনার প্রতিপালক আপনার আকাঙ্ক্ষা পূরণ করাতে জলদি করে। তিনি আপনি যেটা ইচ্ছা করেন, যা প্রত্যাশা করেন, আপনার রব আল্লাহ রাব্বুল আলামিন তা দ্রুত পূরণ করে দেয়। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন। আচ্ছা, কিবলা পরিবর্তনের ঘটনা খুবই প্রসিদ্ধ। আল্লাহ পাক কোরআনে কারিমে এটা উল্লেখ করে বলেছেন, যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় তাশরিফ নিয়ে আসলেন, তখন প্রায় 17 মাস পর্যন্ত বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে প্রিয় নবী নামাজ আদায় করেছেন। এটা একটা হিকমত ছিল যা পূরণ হয়ে গেছে। এখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলেন যে কাবা শরীফকে আমার কিবলা বানিয়ে দেওয়া হোক। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান দেখুন, জোহরের নামাজ আদায় করছেন, প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করছেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম পিছনে ইক্তেদা করছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে শুধুমাত্র দৃষ্টি দিয়েছেন। প্রিয় নবী নামাজের মধ্যে আসমানের দিকে উঠিয়েছেন নিজের দৃষ্টি, তখনই নামাজ অবস্থায় হুকুম হইল, আয়াতে মুবারাকে অবতীর্ণ হইল, কদে নার তাকল্লুবা ওয়াজহি কাফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা ক্বিবলাতান তারদাহা ওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। বলা হচ্ছে আমি লক্ষ্য করছি, হে আমার হাবিব, আমি লক্ষ্য করছি, আল্লাহ তাআলা বলেন, বারবার আপনার আসমানের দিকে তাকানো, সুতরাং অবশ্যই আমি আপনাকে ফিরিয়ে দিব সেই কিবলার দিকে যাতে আপনি সন্তুষ্ট রয়েছেন। এখনই আপনার মুখ ফিরিয়ে নেন মসজিদে হারামের দিকে, কাবাতুল্লাহ শরীফের দিকে। এখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ অবস্থায় বাইতুল মুকদ্দাস থেকে কাবার দিকে মুখ ফিরিয়ে নিলেন। আচ্ছা একটু ভেবে দেখুন, দুই রাকাত নামাজ পড়তে কতক্ষণ লাগে? কয়েক মিনিট। এমনও তো সম্ভব ছিল যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ অবস্থায় আকাঙ্ক্ষা করেছেন, তো নামাজ পরিপূর্ণ হওয়ার পর হুকুম দিত যে হে আমার হাবিব, নামাজ শেষ করে আপনি পরবর্তী নামাজ থেকে, আসরের নামাজ থেকে আপনি কাবাতুল্লাহ শরীফের দিকে মুখ করে নামাজ পড়বেন। না, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা প্রিয় নবীর আকাঙ্ক্ষাকে, প্রিয় নবীর ইচ্ছাকে, প্রিয় নবীর সন্তুষ্টিকে পূরণ করতে কত তাড়াতাড়ি করেন যে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিলেন নামাজের মধ্যেই আপনি মুখ ফিরিয়ে নেন, 180 ডিগ্রি অ্যাঙ্গেলে প্রিয় নবী পুরো মুখ ঘুরিয়ে নিলেন নামাজের মধ্যে। এটা হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান। এই বিষয়টি মাথায় রাখার মতো যে প্রত্যেকের যে আকাঙ্ক্ষা এবং সন্তুষ্টি থাকে সেটা তার আকল অনুযায়ী হয়ে থাকে। আপনি একজন ছোট বাচ্চাকেও জিজ্ঞাসা করুন, কি চাও বেটা বা কি চাও, সে কোনো খাদ্য বস্তু চাইবে, খেলনা নিতে চাইবে, সুতরাং এ জাতীয় জিনিসপত্রই চাবে। কোনো বিবেকবান বা বালিককে জিজ্ঞাসা করলে যে আপনি কি চান, সে তার অবস্থান অনুযায়ী আকাঙ্ক্ষা করবে। যার আকল যতটুকু, যার বুঝ যতটুকু উন্নত, সে সেটা অনুযায়ী আকাঙ্ক্ষা করবে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সে মহান ব্যক্তি যে হযরত ওয়াহাব বিন মুনাব্বিহ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আমি পূর্ববর্তী আসমানি কিতাবের মধ্যে 71টি কিতাব পড়েছি যে পুরো পৃথিবীতে যত আকল নাজিল করা হয়েছে, পুরো পৃথিবীতে যত বুদ্ধি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দান করেছেন তাদের সবগুলোকে যদি কল্পনা করা হয় তবে তাদের মধ্যে শুধুমাত্র 1টি বিন্দু দান করা হয়েছে, বাকি সমস্ত আকল বুদ্ধি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করা হয়েছে। সহজভাবে যদি বলি, এই পৃথিবীতে, পৃথিবী শুধু আমাদের যুগে নয়, পৃথিবীর শুরু থেকে আল্লাহ রাব্বুল আলামিন যত মানুষকে, জিনকে পাঠিয়েছেন, তাদের যত বুদ্ধি আকল আছে, এ সবগুলোকে একত্রিত করলে তা মাত্র 1টি বিন্দু দাঁড়াবে। আর সব কিছুর সমষ্টি আল্লাহ তাআলা শুধু প্রিয় নবীকে দান করেছেন। এখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি বিবেকবান, অতএব প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আকাঙ্ক্ষা আশা সেগুলোও বিবেক অনুযায়ী হয়ে থাকে। হযরত খাইসামা বলেন, আল্লাহ পাক মালিক ও মুখতার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই অফার করেছেন যে হে মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আপনি চান তবে আমি আপনাকে দুনিয়ার ওই ভাণ্ডারসমূহ দান করব যেগুলো না আপনার পূর্বে কেউ পেয়েছে না আপনার পরে কেউ পাবে, এত ধন ভাণ্ডার আমি আপনাকে দান করে দেব, এবং এই দুনিয়াবি ধন ভাণ্ডারের কারণে আপনার পরকালীন নিয়ামতসমূহের মধ্যে কোনো কমতি আসবে না। একটা নিয়ম আছে, পৃথিবীতে যে যত বেশি সুখ শান্তি আরাম আয়েশে থাকবে, ধন ভাণ্ডার পাবে, কিয়ামতের দিন সে ততই কম প্রাধান্য পাবে। আর পৃথিবীতে যে দারিদ্র থাকবে, গরিব থাকবে বা কষ্টের সাথে জীবন অতিবাহিত করবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকেই বেশি প্রাধান্য দিবেন। প্রিয় নবীর ক্ষেত্রে বলা হচ্ছে আমি আপনাকে সব দিয়ে দিব ধন ভাণ্ডারের, আর এ দেওয়ার কারণে আখিরাতের নিয়ামতে কমতি আসবে না। এখন বলেন আপনি কি চান? তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে সমস্ত মখলুকের সম পরিমাণের চেয়েও বেশি বুদ্ধি, বিবেক, আকল দেওয়া হয়েছে, সেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরজ করলেন, হে আল্লাহ পাক, সব কিছু আমার জন্য আখিরাতে জমা করিয়ে নিন। প্রিয় নবী পৃথিবীকে আর প্রাধান্য দিলেন না, দুনিয়াকে, দুনিয়ার সম্পত্তিকে, ধন ভাণ্ডারকে প্রাধান্য দিলেন না। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরাতকে প্রাধান্য দিয়েছেন। যদিও বা এখতিয়ার ছিল, সব কিছু পেলেও আখিরাতে কোনো কমতি আসবে না, তার পরেও কেন? উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য, কারণ এই ফ্যাসিলিটিস তো উম্মতের নাই, প্রিয় নবীর উম্মতের তো এমন না। তো উম্মত যেন শিক্ষা নিতে পারে, আমার প্রিয় নবীর অথরিটি ছিল, ফ্যাসিলিটিস ছিল, সব কিছু থাকার পরেও দারিদ্রিক জীবন অতিবাহিত করেছেন, তা আমি উম্মত হয়ে দরিদ্র হইলে, গরিব হইলে, কষ্ট থাকলে কেন আমার মন ছোট হয়? আমি গরিবের সম্মুখীন হইলে, আমি বিপদের সম্মুখীন হইলে কেন আমার মন ছোটে হয়? বরং আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা রাখা উচিত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে নিজের চোখের সামনে রাখা উচিত এবং তাকওয়ার সাথে, ইবাদতের সাথে, সুন্নতের সাথে হালালভাবে নিজের জীবনকে অতিবাহিত করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যা শুনেছি এর উপর আমল করার এবং অপরের নিকট তা পৌঁছানোর তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিয়িল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ।
করি যেনো এমন আমল, রাখি ও জান্নাতে মোরে শুধু।